রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
আসুন আমরা শুরুতে যাব সোহেল ভাইয়ের নিকট আজকের বিষয় আলোচনা শ্রবণ করার জন্য। জি সোহেল ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, যা মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই রাত, অর্থাৎ যে ব্যাপারে নেওয়া হয়েছে বিষয়, লাইলাতুল কদর বা শবে কদর, এই কদর এমন একটি রাত যেই রাতকে বরকতময় রাত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আর এই লাইলাতুল কদর, কদর এজন্য বলা হয় যে এই দিনেই সারা বছরের মানুষ কি করবে না করবে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, এ কারণে একে লাইলাতুল কদর বলা হয়। আর ফেরেশতাগণ রেজিস্টারগুলোতে আগামী বছর সংঘটিত হবে এমন বিষয়াদি লিপিবদ্ধ করে থাকেন। তো এই রাতের অনেক মর্যাদাও রয়েছে। প্রসিদ্ধ মুফাসির মুফতি আহমেদের খান নাইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, এই রাতকে লাইলাতুল কদর বলার কয়েকটি কারণ রয়েছে।
আচ্ছা,
এর মধ্যে একটি হচ্ছে, এতে আগামী বছরের ভালো মন্দ নির্ধারিত করে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। কদর মানে তাকদির, অর্থাৎ নির্ধারণকরণ, অথবা কদর মানে সম্মান, অর্থাৎ সম্মানিত রাত। আর এই কদর বা সম্মানিত কোরআন নাজিল হয়েছে এই মাসে। আর এই কদরের রাতেই কি হয়েছে, কোরআন নাজিল হয়েছে। যে ইবাদত এই রাতে করা হয় তাতে মর্যাদা রয়েছে। কদর অর্থ সংকীর্ণতা, অর্থাৎ এই রাতে ফেরেশতারা এত বেশি পরিমাণে দুনিয়াতে অবতীর্ণ করেন, আগমন করেন, যে পৃথিবীর জায়গা সংকীর্ণ হয়ে যায়। তো এজন্য আর কি এই রাতকে সম্মানিত রাত কদর বলা হয়। আর হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, এই রাতটি হাজার মাস অপেক্ষা উত্তম। কুরআনে পাকের মধ্যে এর এ ব্যাপারে এসেছে যে এই রাতটি হাজার মাস অপেক্ষা উত্তম। যদি আমরা একটু ক্যালকুলেশন করি, যে হাজার মাস যদি আমরা হিসাব করি, তাহলে এটা বছরের আকারে আনলে 83 বছর 4 মাস আসে।
জি,
অনেক সময় দেখা যায় যে এমন মানুষ, বর্তমানে মানুষের গড় আয়ু 50 থেকে 55 বছর, আমরা ওই এক রাত ইবাদত করলে হাজার মাস, অর্থাৎ প্রায় 83 বছর যে ইবাদত করার সব পাই, আমরা এই অল্প বয়সে যদি আমরা চাই যে হাজার মাস ইবাদত করব, তাহলে সম্ভব হয় না। যেহেতু আমাদের অনেকে দেখা যায় 30 বছর 40 বছর 50 বছরে
আমাদের গড় আয়ু এখন কমে যায়,
কিন্তু পূর্বেকার উম্মত যারা নবী ছিল এবং তাদের উম্মত ছিল, তাদের গড় আয়ু অনেক বেশি ছিল। তো তারা কী করতো, এরকম অনেক ইবাদত করতো। পূর্বেকার নবীর এক উম্মত যার নাম ছিল শামউন, সে সারা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করতো এবং সারাদিন রোজা রাখতো, এত ইবাদত করতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে এই ব্যাপারে ঘটনা শোনাচ্ছিলেন, তখন সাহাবায়ে কিরাম আফসোস করলেন,
আমরা
তো করতে পারবো না, তাদের বয়স তো অনেক ছিল,
কেউ
1000 কেউ 500 700 বছর তারা জীবিত থাকতেন, তাদের আয়ু ছিল এত, কিন্তু আমাদের তো এত আয়ু নেই, আমরা আমলের দিক দিয়ে তাদের সমপরিমাণ হতে পারবো না। তখন এই হাদিসে মোবারকা বা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই একটি আয়াত নাজিল করা হয়। এই আয়াত, যে যে ব্যক্তি এই কদরের রাত্রে ইবাদত করবে, রাত জেগে ইবাদত করবে, তার আমল নামায় হাজার মাস অপেক্ষা উত্তম আমল নামায় নেকি লিখে দেওয়া হবে। তো এ রাত রোগ শোক অনিষ্ট এবং বিপদ আপদ থেকেও নিরাপত্তা রয়েছে। অনুরূপভাবে ঝড় ও বিজলি ইত্যাদি এমন জিনিস যেগুলোর কারণে ভয় সৃষ্টি হয়, সেগুলো থেকেও নিরাপত্তা থাকে। বরং এরাতে যা কিছু নাজিল হয় তাতে শান্তি লাভ ও কল্যাণ থাকে, তাতে শয়তানের অনিষ্ট করার কোনো ক্ষমতা থাকে না, তাতে জাদুকরের জাদু চলে না, বাস এরাতে শুধু শান্তি আর শান্তি।
সুবহানাল্লাহ।
তো আমাদের উচিত এই শান্তি এবং বরকতময় রাতে আমরা যেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি, নিজের এই রাতটিকে যেন আমরা হেলা ফেলে না দিই, অর্থাৎ আমরা যেন ইবাদতে কাটিয়ে দিই, যে তাদের হয়তো বা খারাপ কিসমত তারা সবে কদর কী করে ছেড়ে দেয়, অর্থাৎ রাত্রে ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। তো এ ব্যাপারে হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন একবার মাহে রমজান তাশরিফ আনলো, তখন রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরম শাহিনশাহ বনি আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের নিকট একটি মাস এসেছে যাতে একটি রাত এমনও রয়েছে যা হাজার মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত রইল সে যেন সব কিছু থেকে বঞ্চিত রইল, আর এর কল্যাণ থেকে যে বঞ্চিত থাকে একমাত্র সেই প্রকৃতপক্ষে বঞ্চিত। তো এ থেকে আমরা বুঝতে পারলাম, যারা আমরা হেলায় ফেলায় এই রাতটাকে অতিবাহিত করে দিই, অন্যান্য রাতগুলোর মতো মনে করে আমরা এই রাতে ইবাদত করি না, আল্লাহ তাআলার যেই আনুগত্য, এই আনুগত্য থেকে দূরে থেকে আমরা অলসতার মধ্যে কাটিয়ে দিই, তাদের জন্য জেগে ওঠার জন্য এই একটি হাদিসে মোবারকা যদি আমরা নিজেরা গ্রহণ করি, যে বঞ্চিত সেই যে এই রাতটিকে পেয়ে সে এই রাতকে হাতছাড়া করলো। তো আমাদের উচিত আমরা যেন এই রাতকে কল্যাণের মতো নিয়ে, কল্যাণ এবং বরকতময় রাতকে নিজেরা গ্রহণ করি, আল্লাহ তাআলার ইবাদতে যেন সারা রাত আমরা কাটিয়ে দিই।
আপনারা দেখেছেন রমজানুল মোবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, রহমতে ইলাহি। জুনাইদ ভাই থেকে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। জুনাইদ ভাই, রহমতে ইলাহি।
জি, রহমতে ইলাহি নিয়ে কী আর বলবো, রহমতে ইলাহি মানুষের সৃষ্টি একটা রহমত মানুষের জন্য।
জি, আমাদেরকে সৃষ্টি করাই একটা রহমত আল্লাহ তাআলা।
জি, অবশ্যই মানুষের জন্য রহমত, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তাকে তার ইবাদতের সৌভাগ্য দান করেছেন।
সুবহানাল্লাহ।
আর রহমতে ইলাহির কথা, রহমতে ইলাহির বিষয়ে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা কুরআনে পাকের বিভিন্ন স্থানে ইরশাদ করেছেন, আর এটা নিয়ে আমরা ঘটনাও শুনতে পাই। যেমন আপনি একটা বললেন, তো আমিও একটা ঘটনা বলার চেষ্টা করি, যে একজন ব্যক্তি ছিল, সে অনেক রসিক টাইপের ছিল আর কি, ফানি টাইপের ছিল, অনেক হাসি ঠাট্টা করতো।
আচ্ছা।
তো তার যৌবনকালেই, যুবক অবস্থাতেই তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো।
আচ্ছা।
এখন সে তার বন্ধুদেরকে বলল যে তোমরা একটা কাজ করিও, যখন আমি মারা যাই আমার দাড়িতে সাদা আটা ছিটিয়ে দিও।
কেন?
তো সে বলল যেন আমার দাড়ি সাদা সাদা হয়ে
যায়। সাদা বানাবে দাড়ি।
হ্যাঁ। তো সে তার বন্ধুরা বলল যে মৃত্যুর সময় তুমি রসিকতা করছো, এখনো ঠাট্টা করছো।
আচ্ছা।
বলছে, বন্ধু, না, আমি ঠাট্টা করছি না, আমি শুনেছি যার দাড়ি সাদা থাকে আল্লাহ তাআলা তার উপর নাকি দয়ার দৃষ্টি দেয়।
সুবহানাল্লাহ।
আর আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন।
সুবহানাল্লাহ।
তো আমিও সেই রহমতের আশাবাদী।
সুবহানাল্লাহ।
তো যখন সে মৃত্যুবরণ করলো, এমনটা করা হলো, তার মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করেছে, তুমি কেমন অবস্থায় আছো? সে বলল, আল্লাহ তাআলার দয়াতে আমি ভালো আছি,
ভালো আছি।
আমার আমল তো তেমন একটা ছিল না, কিন্তু সেই কথাটা, সেই ভঙ্গিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং আমার উপর দয়া করেছেন।
সুবহানাল্লাহ।
তো এটা থেকে এটা এটা একটু লক্ষ্য করলে বোঝা যায় যে সে নিজের গুনাহের প্রতি, তার গুনাহের প্রতি অনুভূতি ছিল যে হ্যাঁ আমি গুনাহ করেছি অনেক, এখন তো শেষ সময়, আল্লাহ তাআলার দয়ার একটা মাধ্যম নিতে হবে। সে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়নি, যদি বা সে গুনাহ করতো কিন্তু তার আল্লাহ তাআলার উপরে ভরসা ছিল,
ভরসা ছিল
যে আমি যতই গুনাহগার হই কিন্তু আল্লাহ তাআলার রহমত তার থেকেও অধিক।
রাইট, মাশাআল্লাহ।
এভাবে কোরআনে পাকেও আসছে, লা তাকনাতু মিন রহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না।
সুবহানাল্লাহ।
তো কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, সবসময় আল্লাহ তাআলার উপর আশাবাদী থাকতে হবে, আশা রাখতে হবে যে আমি যেমনই হই আল্লাহ তাআলার রহমত তার থেকেও অধিক।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
যে পৃথিবীতে অনেক কিছু নিয়ে ডিবেটিং হয়েছে তুষার ভাই, কন্ট্রাডিকশন রয়েছে, কনফ্লিকশন রয়েছে, আপনি দেখুন যে মহান আল্লাহ তবারক ওয়া তাআলা তাকে নিয়েও বিতর্ক রয়েছে, কেউ মানে কেউ মানে না, কেউ আস্তিক রয়েছে কেউ নাস্তিক রয়েছে। কোরআনকে নিয়ে দুর্ভাগা যারা হতভাগা বিতর্কে জড়িয়ে যায়, হাদিসকে নিয়ে জড়িয়ে যায়। বাট ওয়ানলি ওয়ান থিং, একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেথ, মৃত্যু। এটা নিয়ে কোনো ডিবেটিং নেই, কোনো
মত পার্থক্য,
কন্ট্রাডিকশন নেই, কোনো কনফ্লিকশন নেই, কোনো সাংঘর্ষিকতা নেই। মানে এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান কনফেস দ্যাট আই মাস্ট ডাই ওয়ান ডে, আমাকে একদিন মরতে হবে। তো এই মৃত্যু এমন একটা বিষয় যেটা ইউনিভার্সাল ট্রুথ আপনি বললেন, এটাকে কেউ কখনো এড়িয়ে যেতে
পারবে না।
মৃত্যু যখন আসবে তখন এই মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারবে না। আর একজন মৃত ব্যক্তি মৃত্যু বরণের পর তার যে অবস্থাদি, তার যে অসহায়ত্ব, তার যে করুণ পরিণতি, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোকপাত করব। যেমন শরহুস সুদূর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আর এই ঘটনাটা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুল্লাহ আলিয়া, তিনি তাঁর রিসালা মৃত ব্যক্তির অসহায়ত্বের মধ্যে তিনি লিখেছেন যে প্রখ্যাত আলিম ও মুহাদ্দিস এবং প্রসিদ্ধ তাবেয়ী বুজুর্গ হযরত সাইয়েদুনা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত যে মৃত ব্যক্তি সব কিছু জানতে পারেন। একজন মৃত ব্যক্তি
সব কিছু জানতে পারেন,
বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, এমনকি সে গোসলদাতাকে বলে যিনি গোসল দিয়ে থাকেন, গোসলদাতাকে বলে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াসিতা দিচ্ছি, দোহাই দিচ্ছি, তুমি গোসলদানে আমার সাথে নম্রতা প্রদর্শন করো। অর্থাৎ আমাকে নরমভাবে, আলতোভাবে, কোমলভাবে আমাকে গোসল দাও, আমাকে কষ্ট দিও না, কেননা এই দেহটা আগেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যার যার হয়ে গেছে। মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যু যখন আপনার রূহ যখন দেহ থেকে বের হয় তখন কিতাবের মধ্যে এসছে যে এর যে সর্বনিম্ন যে যন্ত্রণাটুকু, সর্বনিম্ন যে মমিন বান্দার সাথে হয় সেটা হচ্ছে এরকম যে একটা কাঁটা যুক্ত একটা গাছের মধ্যে,
কাঁটা যুক্ত একটা গাছ,
সেটা বড়ই গাছও হতে পারে, মান্দার গাছও হতে পারে, সেই গাছের মধ্যে একটা গামছা ফেলে দিয়ে, ভিজা গামছা ফেলে দিয়ে সেটাকে টানলে যেভাবে গামছাগুলো যেভাবে রেজা রেজা হয়ে যায়, তার তার হয়ে যায়, ঠিক এভাবে মৃত ব্যক্তির শরীরটাও কিন্তু তার তার রেজা রেজা হয়ে যায় মৃত্যুর সময়। আর এটা হচ্ছে কিন্তু মানে সর্বনিম্ন কষ্ট, আর গুনাগার যে হবে তার তো আল্লাহ তালাই ভালো জানেন। তো কাজেই তখন মৃত ব্যক্তি গোসলদাতাকে আহ্বান করে তোমাকে আল্লাহ তালার দোহাই দিচ্ছি, তুমি আমার সাথে নম্রতা প্রদর্শন করো। আর যখন মৃত ব্যক্তিকে খাটে রাখা হয় তখন তাকে বলা হয় যে নিজের ব্যাপারে মানুষের মন্তব্যগুলো শোনো। ফেরেশতারা বলে যে তোমার ব্যাপারে যে মন্তব্য মানুষরা করছে সেটা তুমি
শোনো,
কি বলছে, ভালো বলছে নাকি মন্দ বলছে। তো কাজে মৃত ব্যক্তি শুনতে পায়, অনুধাবন করতে পারে, যেটা আমরা বাহ্যিক দৃষ্টিতে এটা আমরা বুঝতে পারি না। আমিরুল মুমিনীন হযরত সাইয়েদুনা ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মদিনার তাজেদার উভয় জগতের সর্দার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তিকে যখন খাটে রাখা হয় এবং তাকে নিয়ে তখনও তিন কদম মাত্র অতিক্রম করা হয়েছে, তখন সে বলে, আর তার কথা মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ তাআলা যাদের চান তাদেরকে শুনিয়ে থাকেন। মৃত ব্যক্তি বলে, হে আমার ভাইয়েরা এবং হে আমার লাশ বহনকারীরা, তোমাদেরকে যেন দুনিয়া ধোকায় না ফেলে। এটা জগৎবাসীদেরকে সে বলতে থাকে, মৃত ব্যক্তি, কিন্তু আমরা শুনতে পাই না, কারণ সে শোনার শ্রবণ শক্তি আমাদের নেই। জিন এবং মানব জাতি ছাড়া আল্লাহ তাআলা যাদেরকে শোনার শক্তি দান করেন কেবল তারাই
শুনতে পায়।
তো কাজেই তখন মৃত ব্যক্তি বলতে থাকে যে, হে আমার ভাইয়েরা, হে আমার লাশ বহনকারীরা, তোমাদেরকে যেন দুনিয়া ধোকায় না ফেলে যেভাবে আমাকে ধোকায় ফেলেছিল, আর সৃষ্টি যেন তোমাদেরকে খেলায় মগ্ন না রাখে যেভাবে আমাকে মগ্ন রেখেছিল। আমি যা কিছু উপার্জন করেছি তা নিজের ওয়ারিসদের জন্য রেখে যাচ্ছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নেবেন আর আমাকে পাকড়াও করবেন। অথচ আজ তোমরা আমাকে বিদায় জানাচ্ছ এবং আমাকে আহ্বান করছো, অর্থাৎ আমার জন্য কান্নাকাটি করছো। তো কাজেই এই কথাগুলো মৃত ব্যক্তি জগৎবাসীদের উদ্দেশ্যে আহ্বান করতেই থাকে, বলতেই থাকে।
আসুন এখন দেখি বরকতময় রজনী অনুষ্ঠানের কিছু দৃশ্য। তন্মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে।
সৎকর্ম মানে সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ।
জি,
তো পথপ্রদর্শক তারাই করবেন যারা আল্লাহ তাআলার দরবারে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যারা ইবাদত ইয়াজাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছেন, ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আমাদের আইডল। তৃতীয়ত, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ইরশাদ করেছেন, তা'মুরুন বিল মারুফ ওয়া তানহাউন আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। এখন ভালো কাজের আদেশ কারা দিচ্ছেন?
সুবহানাল্লাহ, এটা তো
দেখার বিষয়।
জি,
অসৎ কাজ থেকে বিরত কারা রাখছেন আমাদেরকে? আমরা দেখি আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার পবিত্র জীবন থেকে আমরা এটা গ্রহণ করতে পারি, তিনি কীভাবে মানুষকে নেকির দাওয়া দিয়েছেন।
জি,
নিজে সৎ কাজ করেছেন, মানুষকে সৎ পথে
আহ্বান করেছেন।
যখন দীন ইসলামের প্রচার যখন করে যাচ্ছেন, মানুষকে যখন দাওয়া দিচ্ছেন,
জি,
তখন মক্কা শরীফের মধ্যে এক বৃদ্ধা ছিল, তো তাকে অন্যান্য বিধর্মী যারা ছিল,
জি,
তারা বলতে লাগলো যে মক্কা শরীফের মধ্যে এমন একজন সন্তানের আবির্ভাব হয়েছে, এমন একজন নবী আগমন করেছে যে মানুষকে কনভার্ট করে, যে বাপদাদার ধর্মকে পরিবর্তন করে সে ইসলামের দাওয়াত দিচ্ছে।
তারা ছিল বেধর্মী যারা এই কথাগুলো বলছে।
তখন ওই বৃদ্ধা কী করলো, বলেছে আমি আর এই রাজ্যে থাকবো না, আমি আমার বাপদাদার ধর্ম কীভাবে চেঞ্জ করব, আমি এগুলো চেঞ্জ করতে পারবো না, আমি চলে যাই পাহাড়ের দিকে। এখন তিনি চলতে লাগলেন, প্রতিমধ্যে দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করছে, যে মা আপনি কোথায় যাবেন? বলে যে আমি যাচ্ছি এখানে মক্কা শরীফের কুরাইশ বংশী একজন ব্যক্তির আবির্ভাব হয়ে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে সে নাকি আমাদের পূর্ববর্তী বাপদাদার ধর্মকে পরিবর্তন করে সে নাকি দীন ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে সৎ পথে আহ্বান করে যাচ্ছে, আমরা কেন আমাদের পিতামাতার বাপদাদার ধর্মকে পরিবর্তন করে ফেলবো, এটাকে ছেড়ে দিয়ে?
খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না এখানে, কেমন হুজুর যে সৎকর্মের ব্যাপারে তার এটা একটা ঘটনা রয়েছে না, যে বৃদ্ধার ব্যাপার। আসলে এই দর্শক শ্রোতা এখানে আই কেমন যে বিষয়টা বলছেন এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরতে পারি, যে সৎকর্মের পথ প্রদর্শক হিসাবে যে সৎ কাজ করার ব্যাপারে, যে হাম, তো এই সৎ কাজ করার ব্যাপারে আসলে আমরা প্রথমত হুজুর যে বিষয়টা বলেছি না, সৎকর্মের পথ প্রদর্শক কারাই করবে, যা প্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে যদি আমরা দেখি যে আমাদেরকে তিনি সৎ কাজের আদেশ দিয়েছেন এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছেন, এই বিষয়ে মাশাআল্লাহ আমাদের মোবালিকা দাওয়াত ইসলামে আমাদের মাশাআল্লাহ শাহরুখ ভাই এসেছেন, তো আমাদের কেমন হুজুর থেকে প্রথমে যে পয়েন্ট পেয়েছি যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে সৎকর্ম আমাদেরকে কে আমাদেরকে সৎ কাজের পথ প্রদর্শক করবে এবং অসৎ কাজের থেকে কারা আমাদেরকে প্রদর্শক হিসেবে করে থাকে, ইনশাআল্লাহ আবার আলোচনা করবো আমাদের শাহরুখ ভাই কাছে আসবো ইনশাআল্লাহ। হুজুর, আজকে আমরা যে বিষয় নিয়েছি সৎকর্মের পথ প্রদর্শক হিসেবে, এই বিষয়ে আপনি কী তুলে ধরতে চান?
বিসমিল্লাহির রহমানির রহিম। কাসার ভাই, আজকের যে বিষয় ভালো মন্দের পথ প্রদর্শক, আসলে পথ প্রদর্শক সেটা কিসের, ভালো মন্দের?
জি,
দেখুন কাউসার ভাই,
একটা কথা শাহরুখ ভাই, মন্দের পথ প্রদর্শক হয়
না, মন্দ পথ প্রদর্শক হয় না, বিষয়
না, মন্দ থেকে নিষেধ করবে, যে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, এখানে এটাই বোঝাচ্ছে মন্দ কাজ যে না হবার নয়। কেননা যারা কাউসার ভাই, এক কথায় যদি আমি বলতে চাই না, যারা শরীয়তের মধ্যে যারা কোনটা সৎ এবং কোনটা অসৎ এটা জাস্টিফাই করার জন্য, এটা এই এটার বিষয়ে যারা ইলম রাখে, যারা জ্ঞান রাখে, মূলত তারাই হচ্ছেন কি ভালো মন্দের পথ প্রদর্শক। কেননা যারা শরীয়ত সম্পর্কিত জ্ঞান রাখবে না, আর তা আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন এবং যা করতে নিষেধ করেছেন এগুলো সম্পর্কে যাদের জ্ঞান থাকবে না, তারা তো কখনো পথ প্রদর্শক হতে পারে না। তো এখন ভালো মন্দের পথ প্রদর্শক যদি আমরা দেখতে চাই, তাহলে শুরুতেই আমরা দেখি কাদেরকে, আম্বি ইকরাম আলাইহিমুসসালাতুসসালামদেরকে। ইনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করেছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছেন। এখন সেটা যুগে 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 আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং পরবর্তীতে এসে যখন এই নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, এরপর বেলায়েতের দরজা যেটা রয়েছে, তো এরপর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনাদের মাধ্যমে কি হয়েছে, ভালো মন্দের পথ প্রদর্শক ইনাদের মধ্যেও ছিল। যে আমরা যদি দেখতে চাই খোলাফায়ে রাশিদিনগণ আলিহিম রিদওয়ানগণ, ইনারাও কি করেছেন, সৎ কাজের আহ্বান এবং অসৎ কাজ থেকে কি করেছেন, বাধা প্রদান করেছেন। পরবর্তীতে এসে ইমামগণ, এরপর বুজুর্গানে দিন রহিমুল্লাহুল মুবিন, ইনারাও কি করেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। আমরা যদি ইনাদের জীবনাবলী যদি আমরা কি করি আলোচনা করি বা পড়ি, তাহলে দেখতে পাবো যে ইনাদের পরিপূর্ণ শরীয়তের যেটা জ্ঞান ভালো কাজের আদেশ করার জন্য এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন, ইনাদের মধ্যে সেটা ছিল। মূর্খ কেউ, যারা মূর্খ অজ্ঞ যারা হয়ে থাকে, তাদের যাদের কাছে দিনের কোনো জ্ঞান নেই যে এইটা ভালো নাকি মন্দ, যেমন কাউসার ভাই লক্ষ্য করুন, এমন কিছু কাজ আমাদের সমাজে প্রচলিত আছে যা সাধারণ মানুষ, সে দুনিয়াবি অনেক স্ট্যান্ডার্ড মানে অনেক ডিগ্রি লাভদারী হতে পারে, ডক্টরেট হতে পারে, কিন্তু সে জানে না যে শরীয়তের মধ্যে এটা কি সৎ কাজ নাকি অসৎ কাজ। তো ইনাকে তো আমি কি করতে পারি না আইডল হিসেবে, ওই ভালো আইডল হিসেবে নিতে পারি না, পথ প্রদর্শক হিসেবে। তো পথ প্রদর্শক হিসেবে তাকেই নেওয়া উচিত যিনি আমাকে কি করবেন, আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করবেন।
আসলে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো বুঝুন আপনি এই বিষয়ে কি বলেন, যে আসলে আম্বিয়ে কেরাম আমাদের নবী সাহাবায়ে কেরাম ইনাই হচ্ছে সত্যিকার তো আমাদের সত্যিকার পথ প্রদর্শক, যে বিষয়ে বলেন?
অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে 11 পারা সূরা তাওবার 100 নং আয়াতে, যার কানসাল ইমান থেকে যার অর্থ হচ্ছে আর যারা সৎকর্মের সাথে তাদের অনুসারী হয়েছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ ফলের উপর সন্তুষ্ট। তাহলে সৎকর্মের আদেশ দিচ্ছেন তারা যারা আল্লাহ পাকের নিকটে লাভ করেছেন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট
হয়েছে
এবং তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। যে আপনি যেমন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হতেন সত্যের মাপকাঠি। প্রত্যেক সাহাবি যেন আমার হাতে খুব সুন্দর, যে প্রত্যেক সাহাব আমার প্রিয় নবীর প্রত্যেক সাহাবি জান্নাতি জান্নাতি। যে আমার নবী ইরশাদ করেছেন যে আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবিগণ আলিহিম রিদওয়ানগণ নক্ষত্রের নেই, অতএব তোমরা তাদের মধ্যে যারই অনুসরণ করবে হিদায়ত পাবে। শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। তাহলে আমরা যদি এই লক্ষ্য করি যে প্রত্যেক সাহাবি হচ্ছে নক্ষত্রের তুল্য,
নক্ষত্র তুল্য,
তাহলে নাবিক যখন সমুদ্রে যখন জাহাজ যখন পরিচালনা করে তখন এখানে কোনো মেফ থাকে না, কারণ অন্ধকার, আলো যেটা জ্বালায় সেটা হয়তো কয়েক কিলোমিটার যাবে,
যুগের মধ্যে হয়তো এরকমই,
হ্যাঁ না, এখনো পর্যন্ত একটা মেফতে একটা আছে অবশ্যই, কিন্তু তারপরও নাবিকরা আকাশের তারকা দেখেই জাহাজটাকে পরিচালনা করে। রাতের মধ্যে সবচেয়ে অন্ধকার, আপনি লাইটটা ইউজ করবেন, ওই লাইটটা হয়তো কয়েক মাইল যাবে, কয়েক কিলোমিটার যাবে, তো এরপর তা যাচ্ছেন এটা।
আচ্ছা,
এক দিদি একটা ম্যাপ আছে, এখনও তো প্রযুক্তি একটা অনেকটা আপডেট হয়েছে,
আপডেট হচ্ছে,
কিন্তু তারপরও নক্ষত্র যারা বিজ্ঞ যারা নাবিক তারা নক্ষত্র দেখে জাহাজটাকে পরিচালনা করত,
পরিচালনা করতে পারে।
তো দেখো তাহলে একটা জাহাজকে পরিচালনা করার জন্য যেমন নক্ষত্র যাবে একটা ভূমিকা হচ্ছে, ভূমিকা রাখে, ঠিক তদ্রূপ মানব জীবনেও মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য প্রত্যেক নবীগণ সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ বুজুর্গানে কিরাম রাহিমাহুল্লাহ মুবিন এদেরকেই অনুসরণ করা দরকার।
সুবহানাল্লাহ, সুবহান,
যে ব্যক্তিদেরকে অনুসরণ করবে তারা মিসগাইড হবে না।
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
কবি কো তারিফ করে না তো ইসমে ফুলনা নি চাইয়ে, এই দুনিয়া ইয়ে তারিফ ভি করতি হ্যায়, জিন্দাবাদ ভি বলতি হ্যায়, ফির কুত্তা আয়া ভি বলতি হ্যায়, দুনিয়া দেখি হ্যায় মানে, তো ইয়ে তারিফ ভি করতে হ্যায় আর ফির بیک بیٹنگ بھی شروع ہو جاتی ہے، غیبتیں بھی شروع ہو جاتی ہیں، کوئی بات 99 بار کسی کی پیٹ تھپکو نا یہ چومتا رہے گا، پھر تھوڑا سینچری پوری کرنے کے لیے تھوڑا زور سے ہاتھ لگ گیا نا تو وہ گھر کے دیکھے گا، بعض وقت خلاف ہو جائے گا، یہ دنیا ہے، نفس بڑا شرارتی ہے۔ تو اس وقت میرے خیال میں استغفر اللہ پڑھنا چاہیے، میں بھی کبھی کبھی کوئی تاریخ پڑھتا تو استغفر اللہ استغفر اللہ۔
یہ کچھ اور بھی پڑھنا چاہیے یا کچھ اور بھی اس حوالے سے ذہن ہونا چاہیے، نیت ہونی چاہیے؟
معاذ اللہ، نہ اللہ کی پناہ مانگے کہ یہ اپنی تعریف جو کر رہا ہے نا وہ سمجھو ہم پر ایک طرح سے زہریلے تیر برسا رہا ہے، اب ہماری قسمت کے ہم یوں بچ کے نکل جائیں، یوں ہو جائیں وہ تیر نکلتے رہیں سائڈوں سے، یا یوں پھول کے سینہ تان دیں اور دل پہ لگ گیا تو بیڑا پار کا الٹا۔
تعریف اچھی تو لگتی ہے نا؟
ہاں ظاہر تعریف تو اچھی لگتی ہے، بہت مزہ آتا ہے، اسی لیے تو میں منع کر رہا ہوں، اپنے آپ کو بچانے کی کوشش کر، لیکن ظاہر ہے کہ نفس پسند کرتا ہے، مذمت بالکل پسند نہیں کرتا، تعریف کو بالکل نا پسند نہیں کرتا۔
رمضان 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 رمضان